ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে
বন্ধের দাবিতে ২৪ নভেম্বর দেশব্যাপী চলো চলো ঢাকা চলো কর্মসূচির নামে ঢাকা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
যেমনটি কিনা শুনলেন, আমির খসরুর রিপোর্ট রয়েছে, আর রয়েছে অনুষ্ঠানে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
এদেশে তাদের সংগঠন বাড়ানোর লক্ষ্যে আইএস জঙ্গিরা অনুমোদনহীন কল সেন্টারগুলিতে হাওলার মারফতে কলকাতায় টাকা পাঠাচ্ছে।
আরো রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
১২ দফা দাবি 28 আগস্টের মধ্যে মানা না হলে ওই দিনই দেশব্যাপী ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরির মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
তবে সবার আগে রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলরিম শনিবার ঘোষণা করেন যে সিরিয়ায় জাতিগোষ্ঠীগতভাবে বিভাজন রোধ করার লক্ষ্যে তুরস্ক আগামী ৬ মাস সে দেশে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি ইস্তাম্বুলে সংবাদদাতাদের বলেন, সেখানে রক্তপাত বন্ধ হতে হবে এবং শিশুসহ নিরপরাধী লোকজনের হত্যাও বন্ধ করতে হবে। আর তাই বিপজ্জনক পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে সেজন্য তুরস্ক সেখানে সক্রিয় ভূমিকা পালন করবে। ইলরিম এমনটিও বলেন যে সিরিয়ার ভবিষ্যৎ নির্মাণে প্রেসিডেন্ট আল আসাদের কোনই ভূমিকা নেই, তবে তাকে পছন্দ করি আর নাই করি, আজ তিনি অন্যতম একজন ব্যক্তি, তাই অন্তর্বর্তী সময়ে তাঁর সঙ্গে কথা বলাটাও জরুরি। তিনি আরও বলেন যে আমরা তাঁর সঙ্গে অন্তর্বর্তী সময় নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে সিরিয়ার কোনো পিকেকে, দাইশ বা আসাদ থাকবে না। ইলরিম সেখানে ৫ বছরের লড়াইয়ের কারণে সৃষ্ট জাতিগত সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। সেখানে কুর্দি গোষ্ঠীগুলো নিজেদের অঞ্চল আলাদা করে নিয়েছে এবং মাঝে মাঝে সিরিয়ার আরব সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে লড়াই করে। গতকাল প্রথমবারের মতো সিরিয়ার বিমানবাহিনী হাসাকায় কুর্দি যোদ্ধাদের উপর বোমাবর্ষণ করে। উত্তর পূর্বাঞ্চলের ওই শহরে কুর্দি এবং সিরিয়ার সরকারি বাহিনী আইএসকে বিতাড়িত করার লক্ষ্যে এতদিন একটা হালকা সহযোগিতার মধ্য দিয়েই কাজ করে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক মহিলাকে মানুষবিহীন জঙ্গি বিমান বা ড্রোনের ইঞ্জিন এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত তথ্য চীনে পাচার করার ষড়যন্ত্র করা এবং পাচার করার জন্য ৫০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে যে স্যান ডিয়াগোবাসী ৫০ বছর বয়সী ওয়েংসিয়া ম্যান, যিনি ওয়েনসি ম্যান নামেও পরিচিত, তাকে গত ৯ জুন এইসব অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। বাদীপক্ষের কৌঁসুলিরা বলছেন যে ২০১১ সালের মার্চ মাস থেকে ২০১৩ সালের জুন মাস পর্যন্ত ম্যান চীনে এইসব যন্ত্রপাতি পাঠানোর ব্যাপারে জনৈক জান জিনসেং এর সঙ্গে যোগসাজশ করেন। এইসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে কয়েক ধরনের জঙ্গি জেট বিমান এবং ড্রোনের ইঞ্জিন। ম্যান পরে জাংকে প্রযুক্তি বিষয়ক গোয়েন্দা বলে বর্ণনা করেন যে কিনা অন্য দেশ থেকে পাওয়া জিনিসপত্র নকল করার ব্যাপারে চীন সরকারের হয়েই কাজ করছিল। বিবৃতিতে বলা হয় সে প্রযুক্তি চুরি করার ব্যাপারেই আগ্রহী ছিল। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক চীন বিষয়ক সামরিক ও সুরক্ষা অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদনে জানায় যে বেইজিং সরকার বিদেশি সামরিক প্রযুক্তি পাবার জন্য গুপ্তচর হিসেবে মানুষ এবং সাইবার ব্যবহার করছে। আফগান কর্মকর্তারা এবং বিদ্রোহীদের সূত্রগুলো বলছে তালিবান বাহিনী রাতভর এবং ভোরবেলা আফগানিস্তানের পূর্ব ও উত্তরের দুটি জেলার উপর আক্রমণ চালিয়েছে এবং একটি জেলা নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। স্থানীয় পুলিশ কমান্ডার মুনির হিমাত ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, শত শত তালিবান পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের পাকিস্তানের সীমান্তবর্তী হেসারাক জেলায় ভোরবেলায় হামলা চালায়। তবে বিমান অভিযানের সাহায্যে আফগান নিরাপত্তা বাহিনী তাদের ফেরত পাঠায় এবং এতে তালিবানের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান যে ওই জেলার কোনো এলাকায় যুদ্ধ এখনও চলছে। আফগান কর্মকর্তারা আরও জানান যে রাতভর লড়াইয়ের পর পূর্বাঞ্চলের কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলার পতন ঘটেছে তালিবানের হাতে, তবে আলিয়াবাদ জেলায় তুমুল যুদ্ধ চলছে। বাংলাদেশের সুন্দরবনের লাগোয়া রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ বন্ধের দাবিতে তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে ঢাকায় এবং দাবি দাওয়া মানা না হলে ২৪ নভেম্বর থেকে ঢাকায় ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান এবং বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড বনভূমি সুন্দরবনের লাগোয়া রামপালে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। ওই কর্মসূচিতে দেশের বিশিষ্ট জনরাও অংশ নেন। অবস্থান ধর্মঘট পালন কর্মসূচিতে বক্তারা বলেন, এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। সংগঠনের প্রধান সমন্বয়কারী প্রফেসর আনু মোহাম্মদ বলেন, কোন দেশের বিরুদ্ধে এই আন্দোলন নয়, এই আন্দোলন সুন্দরবন রক্ষার জন্য। অবস্থান ধর্মঘট শেষে সন্ধ্যায় ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে 24 নভেম্বর দেশব্যাপী চলো চলো ঢাকা চলো কর্মসূচির নামে ঢাকা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের 12 দফা দাবি 28 অগস্টের মধ্যে মানা না হলে ওই দিনই দেশব্যাপী ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং কমিশন ও ট্যাঙ্ক লরির ভাড়া বাড়ানো। ঢাকা থেকে অপর সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়ে পরিষদের আহ্বায়ক নাজমুল হক বলেন, ওই দিন দেশের সব পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে। এরপরও দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুমকি দেন পরিষদের নেতারা। এর আগে সিএনজি গ্যাস স্টেশনের মালিকরা গ্যাসের দাম বাড়ালে তারাও অনির্দিষ্টকালে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের কড়া সমালোচনা করে বিএনপি এ ধরনের জনবিরোধী কাজ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন শনিবার সাংবাদিকদের বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতে কথিত ইসলামিক স্টেট সংগঠনের সম্প্রসারণের লক্ষ্যে আইএস জঙ্গিরা অনুমোদনহীন কল সেন্টারগুলোতে হাওলার মারফতে কলকাতায় টাকা পাঠাচ্ছে বলে জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
এদেশে তাদের সংগঠন বাড়ানোর লক্ষ্যে জঙ্গি সংগঠনগুলি ইসলামিক স্টেটের আইএস আরব দুনিয়ার মাতব্বরা অনুমোদনহীন কল সেন্টারগুলির মাধ্যমে হাওলা রুটে কলকাতায় টাকা পাঠাচ্ছে। এরকম অন্তত 20টি কল সেন্টারকে চিহ্নিত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিরিয়া থেকে সরাসরি টাকা না পাঠিয়ে লন্ডন, দুবাই ও বাংলাদেশ ঘুরে তা ঢুকছে কলকাতায়। সরকারি স্বীকৃতিহীন কল সেন্টারগুলিকে ব্যবহার করে হাওলার মাধ্যমে ভারতে টাকা পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কলকাতার এক প্রবাসী যুবক, সেই মুহূর্তে রয়েছে লন্ডনে, যার সঙ্গে সিরিয়ার এই আইএসআই এর শীর্ষ নেতৃত্বের যোগ রয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রাজ্যের ধৃত আইএস জঙ্গি মুসা ও আসিফকে জেরা করে এই তথ্য পেয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। মূলত দক্ষিণ ভারতে মানি রুটটি বন্ধ হয়ে যাওয়ায় আইএস নতুন এই রুটটি খুলেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জার্মানিতে বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আঙ্গেলা মার্কেলের সরকার, তবে তা পুরোপুরি নয়, আংশিক। স্কুল, বিশ্ববিদ্যালয় ও গাড়ি চালানোর সময় বোরকা পরা যাবে না জার্মানিতে। লন্ডন থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
জার্মান চ্যান্সেলর আগাগোড়াই বলেছিলেন, বোরকা একটি ধর্মীয় অংশ, জার্মানির সংবিধানে সব ধর্মের স্থান রয়েছে। তার প্রতিপক্ষ এ নিয়ে দেশব্যাপী আন্দোলন শুরু করে দিয়েছে। তারা বলছে শরণার্থীদের কারণে জঙ্গি নিশানার মধ্যে রয়েছে জার্মানি, বোরকা জাতীয় পোশাক এক ধরনের নিরাপত্তা হুমকি। অ্যাঙ্গেলা মার্কেল এসবের খুব একটা কান দেন না। তার মতে শরণার্থীরা এদেশে সন্ত্রাস নিয়ে আসেনি, যা ছিল মাত্র এক সপ্তাহ আগের ঘটনা। শুক্রবার তিনি মত পাল্টেছেন, বলেছেন আংশিক হলেও বোরকা নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন জার্মান সংস্কৃতি হচ্ছে একে অপরকে জানা, মুখ দেখা, কথা বলা, কিন্তু শরীর ঢেকে মুখ ঢেকে থাকলে মনে হয় জার্মান সংস্কৃতিকে আড়াল করা হচ্ছে। আঙ্গেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির নির্বাহী কমিটিও বোরকা নিষিদ্ধের পক্ষে মত দিয়েছে। আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে আঙ্গেলা মার্কেলের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
শুক্রবার রাতে রিও দে জেনেরিওতে 4x100 মিটার রিলে দৌড়ে স্বর্ণপদক লাভ করার পর পরপর তিনবার এই বিশ্ব অলিম্পিকে জামাইকার দৌড়বিদ উসান বল্ট স্বর্ণপদক পেলেন। জামাইকার দলটি এই খেলায় তাদের নিজেদের বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি, তবে স্বর্ণপদ প্রাপ্তি জাপানি দৌড়বিদের চাইতে 1 সেকেন্ডের 1/3 এগিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের দলটিকে নির্দিষ্ট স্থানের বাইরে গিয়ে লাঠি হস্তান্তর করার দায়ে খেলায় বাদ দেওয়ায় ক্যানাডা ব্রোঞ্জ পদক পায়। 100 ও 200 মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড অধিকারী বল্ট রিওতে আগেকার মতো এই দুধরনের খেলায়ও জয়লাভ করেন। যেমনটি করেছেন তার দলবল নিয়ে 4x100 মিটার রিলে রেসে। মহিলাদের 4x100 মিটার রিলে রেসে যুক্তরাষ্ট্র স্বর্ণপদক জয় করে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। অনেকেরই ধারণা যে যুক্তরাষ্ট্র জুড়ে ইসলামোফোবিয়া নামে সংঘাত বৃদ্ধি পাচ্ছে। এই কিছুদিন আগে নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত এক ইমাম এবং তার সহযোগী নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী 35 লক্ষ মুসলমানের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করছে বলে বলা হচ্ছে। মাসুদ ফারিভারের রিপোর্ট থেকে পড়ছেন শেগুফতা নাসরিন কুইন এবং সেলিম হোসেন।
নিউ ইয়র্কের কুইন্সের ওজন পার্ক এলাকায় আল ফুরকান জামে মসজিদের ইমাম বাংলাদেশি আমেরিকান মাওলানা আলাউদ্দিন আঙ্কুজি সন্ত্রাসী হামলায় নিহত হন শনিবার 13 আগস্ট। একই সময়ে তাঁর সঙ্গী তারামিয়া গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান। এখনও পর্যন্ত ওই হত্যাকাণ্ডের কোনো কারণ বের করা সম্ভব না হওয়ায় আমেরিকান মুসলমানরা সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলাম ফোবিয়া ইন আমেরিকার লেখক এনজি আব্দুল কাদের বলেছেন, এ ধরনের ঘটনাকে আমেরিকান মুসলমানেরা হেট ক্রাইম বা বর্ণবাদী অপরাধ মনে করছেন। তিনি বলেন, গত কয়েক বছর ধরে ইসলামোফোবিয়া নামে এ ধরনের অপরাধ বাড়ছে। এর কারণ হিসেবে নানা বিষয় উল্লেখ করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, যুদ্ধবিগ্রহ, মুসলমানদের বিষয়ে গণমাধ্যমের কভারেজ এবং সাম্প্রতিক সময় ইসলামোফোবিয়াকে এর জন্য দায়ী করা হয়।
In addition to our foreign policy decisions, military interventions, news media coverage, there is also the phenomenon of anti-Muslim political rhetoric.
আমাদের পররাষ্ট্রনীতি, সেনা অভিযান, গণমাধ্যমের প্রচারের সঙ্গে এখন মুসলমান বিরোধী রাজনীতি যুক্ত হয়েছে। তার উপর রয়েছে ইসলামোফোবিয়া নামের মাল্টিমিলিয়ন ইন্ডাস্ট্রি।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রিন্স আওলাদ বিন তালা সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর সহায়তায় করা গবেষণালব্ধ ইসলামোফোবিয়া ইন আমেরিকা প্রবন্ধে তিনি উল্লেখ করেন, 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী ঘটনার পর যেমনটি ছিল তার চেয়ে এখন আমেরিকান মুসলমানদের বিরুদ্ধে অপরাধের ঘটনা অনেক বেড়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম প্রার্থিতা ঘোষণার পর 2015 সালের মার্চ থেকে 2016 সালের মার্চ পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে 180 হামলার ঘটনা ঘটেছে।
এই গবেষণায় ওয়াশিংটন ভিত্তিক মুসলিম অ্যাডভোকেসি প্রতিষ্ঠান কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ার এর তথ্য থেকে নিয়ে দেখা যায়, আমেরিকান মুসলমানদের বিরুদ্ধে গড়ে প্রতি মাসে 18টি করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর মধ্যে 12টি হত্যাকাণ্ড, 34টি শারীরিক নির্যাতন, 49টি মৌখিক হুমকি, 56টি হিংসাত্মক ঘটনা, 9টি অগ্নিসংযোগ ও 8টি গুলি বা বোমা হামলার ঘটনা। আব্দুল কাদেরের ধারণা, আসল সংখ্যা আরও বেশি হতে পারে।
গত 2 মাসে সংঘটিত মুসলমান বিরোধী অপরাধের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 18 জুলাই তেনেসির এক দম্পতির বাড়িতে রাখা চিরকুটে লেখা ছিল জঘন্য গালি দিয়ে সম্বোধন করে বলা হচ্ছিল, শোনো মুসলমান, আমি তোমাদের খুন করব, আমি ফিরে আসব। 11 জুলাই ক্যালিফোর্নিয়ার সান লিনার্ডোর একটি ওয়ালমার্টে হিজাব পরা এক নারীর ওপর 2 পুরুষের হামলা এবং তারা ওই নারীকে ঘুষি মারে এবং গায়ের ওপর ডিম ছোড়ে।
29 জুন মিনেসোটার মিনিয়াপোলিসে ইসলামিক পোশাক পরা একদল মুসলিম পুরুষের ওপর হামলা করে এক লোক। ইসলাম বিরোধী মন্তব্য করতে করতে সে তাদের ওপর গুলি ছোড়ে, যাতে 2 জন আহত হয়।
কেয়ারের ইসলামোফোবিয়া পর্যবেক্ষণ বিভাগের পরিচালক কোরি সেইলার বলেন, গত 2 বছরে মুসলমান বিরোধী হামলা প্রকট আকার ধারণ করেছে। 2010 সালে গ্রাউন্ড জিরো মসজিদ বিষয়ক বিতর্ক এবং পরে শার্লি এবদো হামলা সহ নানা সময়ের তুলনায় এখন বিশেষ করে ইউরোপের কয়েকটি সন্ত্রাসী হামলা, গত বছরের প্যারিস হামলা, সান বার্নার্ডিনো এবং অরল্যান্ডো হামলার পর মুসলমান বিরোধী সংঘর্ষ এবং হামলা বেড়েছে কয়েক গুণ।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফলে বলা হয়, প্যারিস হামলার পর, যেটিতে 130 জন নিহত হন, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে মুসলমানদের বিরুদ্ধে হুমকি হয়েছে 35টি। ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো হামলায় 14 জন নিহত হবার ঘটনার পর ডিসেম্বর মাসে মুসলমান বিরোধী হামলা ও হুমকি হয় 53টি। এবছর জুন মাসে হাফিংটন পোস্টের বরাতে 24টি মুসলমান বিরোধী অপরাধের ঘটনা ঘটে।
আব্দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা শুরুর আগের চেয়ে মুসলমান বিরোধী অপরাধ বেড়েছে 3 থেকে 4 গুণ। 2016 সালের নির্বাচনী জোয়ারে রিপাবলিকান দলের প্রার্থীরা সেনেটর লিন্ডসে গ্রাহাম, সাবেক নিউইয়র্ক গভর্নর জর্জ প্যাটাকি মসজিদ নজরদারি এবং মসজিদ বন্ধ করবার কথা বলেছিলেন। বেন কার্সন একজন মুসলমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন তা মেনে নেওয়া যায় না এমন কথা বলেছিলেন এবং রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মসজিদ বন্ধ করা ও যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ বন্ধের কথা বলেছিলেন, যা সবই ইসলামোফোবিয়ারই অংশ।
মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন ভয়েস অফ আমেরিকার অলিম্পিক সমাচার উপস্থাপন করছেন তাওহিদুল ইসলাম।
অলিম্পিকে নানা দেশের 10,000-এর বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন, তবে অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্র থেকে 550 জন খেলোয়াড়ের মধ্যে কিন্তু ভিন দেশে জন্মগ্রহণকারী অভিবাসী আমেরিকান রয়েছেন। আমাদের স্পোর্টস ডেস্কের সাংবাদিক পার্ক ব্রুয়ার রয়েছেন রিওতে। পার্ক জানিয়েছেন, এবার আমেরিকার একজন ফ্রি স্টাইল মল্লযোদ্ধা এদেশে এসেছেন বুলগেরিয়া থেকে। তেরভেল ডলাগনিবের বাবা মা যখন তার বয়স মাত্র 3 বছর, সেই সময় বুলগেরিয়ার সোফিয়া শহর থেকে পালিয়ে যান। সেখানে তখন কমিউনিজম ভেঙে পড়েছিল, তবে কমিউনিস্ট শাসন ছাড়া বিকল্প কিছু হতে পারে তাও কেউ জানত না। সেই অনিশ্চয়তার মধ্যে তার পরিবার দেশত্যাগে বাধ্য হয়। সোফিয়া থেকে অস্ট্রিয়ার শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া ডলাগনেভ তার শিশু বয়সের স্মৃতি ভুলতে পারেনি।
All the families from all the different countries would kind of just congregate in this like grassy area and they all had all those kids would run around the bill all the doors.
তিনি বলছিলেন, সেখানে সব পরিবার ঘাসে ভরা একফালি মাঠে একসঙ্গে মিলে আলাপ আলোচনা করত, আর ছোট ছেলেমেয়েরা সেখানে যে ভবন ছিল তার চারপাশে দৌড়ে বেড়াত। ওই বাড়ির সব দরজা খোলা থাকত, সবাই সবার ঘরে যেতে পারত, সে যেন বিশাল এক পরিবার। ডলাগনেভের বাবা আমেরিকার অভিবাসনের কাগজপত্র পাওয়ার পর সেনাবাহিনীতে যোগ দেন, টেক্সাসের সীমান্ত এলাকায় কাজ শুরু করেন, ছেলেকে ইংরেজি শিখিয়েছেন এবং ডলাগনেভ হাই স্কুলে গিয়ে খেলায় অংশ নিতে শুরু করে। নেব্রাস্কার বিশ্ববিদ্যালয়ে মল্লযুদ্ধ দলে ভর্তি হন এবং 8 বছর ধরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। 2012 সালে লন্ডন অলিম্পিকের পর এবার রিওতে 5ম স্থানে ছিলেন। আচ্ছা, অলিম্পিকে এবার খরচ কেমন হলো? বলা হচ্ছে $4,500 থেকে $6,000 কোটি, তবে লন্ডন অলিম্পিকের চেয়ে অনেক কম। আমাদের সংবাদদাতা জেব সুইফট যেমন জানাচ্ছেন, রিওর খরচ বহুদিন পরেও শহরবাসীর উপর প্রভাব ফেলবে। যেমন ড্যানিয়েল কাম্পোস বেশ কষ্টের আয়ে তার বাড়ি তৈরি করেন। 2012 সালে পুলিশ গিয়ে চড়াও হয়ে বলে এ বাড়ি ভাঙতে হবে, কারণ সেখানে অলিম্পিক পার্ক থেকে খেলোয়াড়দের ভেনুতে যাওয়ার পথ তৈরি হবে। অনেক মহল্লা পরিচ্ছন্ন করার জন্য সেখানকার বাসিন্দাদের উচ্ছেদ করা হয়। রবার্ট মুগা একটি এনজিওর গবেষণা পরিচালক, তিনি বলেন, এদেরকে প্রকৃতপক্ষে রাতারাতি এবং অনেক ক্ষেত্রে জোর করে সরিয়ে দেওয়া হয়, তাদের ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করা হয়। অলিম্পিকের এক ভয়ঙ্কর স্মৃতি। 74 বছর বয়স্ক এনিডা সুসা বলেন, নগর কর্মকর্তারা তাকে ঘর থেকে জোর করে সরিয়ে এক আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে
চায়।
তিনি বলেন, যখন চলে যেতে বলা হয় আমি তো দারুণ ভয় পেয়েছিলাম, প্রতিবেশীদের বাড়িঘর নিতে দেখে দুঃখ হয়েছিল, তারপর শোকে আমি অসুস্থ হয়ে যাই। নগর কর্মকর্তারা তার অবস্থা দেখে বলেন, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, কিন্তু তার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি কেউ পূরণ করেনি, যা বর্ণালী উচ্ছল অলিম্পিকের আর এক অন্ধকার রূপ, যা হয়তোবা প্রতিটি অলিম্পিকের এক দুঃখজনক অংশ।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সিরিয়া ও ইরাকে বর্বর এবং গণহত্যা পিপাসু দায়িত্বের অধীনে ধর্মীয় ও জাতিগোষ্ঠীর সংখ্যালঘুদের জীবন বর্ণনা করতে গিয়ে বলেন যে জীবন্ত এক দুঃস্বপ্নের মধ্যে তারা জীবন যাপন করছেন। এসব সম্প্রদায়ের প্রতি হুমকির কথা বর্ণনা করতে গিয়ে ওয়াশিংটনে এক সম্মেলনে মিস্টার ব্লিংকেন বলেন, তাদের বেঁচে থাকবার ব্যাপারে এখন গভীর উদ্বেগ রয়েছে। তবে তিনি বলেন যে দায়িত্বের বিরুদ্ধে কোয়ালিশন জোটের চাপ বাড়ছে, সন্ত্রাসীদের দখলিত উল্লেখযোগ্য এলাকা মুক্ত করা হয়েছে, তাদের আর্থিক সাহায্য সহায়তা হ্রাস পেয়েছে, বিদেশি যোদ্ধা নিয়োগ কমেছে এবং তাদের হাজার হাজার নেতাদের হত্যা করা হয়েছে। তবে এখনও অনেক কিছু করা বাকি আছে, তিনি বলেন, ইরাকি বাহিনী ইরাকি শহর মসুল এবং সংলগ্ন নিনেভে উপত্যকা মুক্ত করতে দায়েশদের বিরুদ্ধে এযাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। উপপররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন জোর দিয়ে বলেন, সামরিক বিজয় এবং সমন্বিত অর্থনৈতিক এবং রাজনৈতিক সাফল্যের মতো দ্বৈত দায়িত্ব অবশ্যই একত্রে এগিয়ে নিয়ে যেতে হবে। ইরাকি ইতিহাস এবং সত্তায় হাজার হাজার বছর ধরে মসুল বিভিন্ন সম্প্রদায়ের ইরাকি জনগণ যেমন খ্রিস্টান, ইয়াজিদিস, তুর্কম্যান, সুন্নি, শবাক, কুর্দ এবং শিয়া সম্প্রদায়ের কাছে এক অনন্য জায়গা দখল করে আছে। এসব সম্প্রদায়ের লোকজন প্রাচীন এই শহরকে তাদের একান্ত আপন গৃহ বলে জানেন। উপপররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলকে সভ্যতার উৎপত্তিস্থল বলে বর্ণনা করেন, যা প্রাচীন সভ্যতার প্রত্নতাত্ত্বিক সামগ্রীর সমন্বয়ে হয়েছে সমৃদ্ধ। তবে সবচাইতে যা গুরুত্বপূর্ণ তা হল, এই সমাজ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, যেখানে বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের লোকজন তাদের স্বস্ব ধর্মীয় আচার নীতি পালনের সুযোগ পেয়েছেন। ইরাকি সম্প্রদায় যারা ইরাকের সুন্দর ভবিষ্যৎ গড়তে বিশ্বাসী, সরকার কর্তৃক তাদের মৌলিক পরিবর্তনের গুরুত্বের প্রতি তিনি জোর দেন। তিনি বলেন, তার কথায় সুন্নি, শিয়া, কুর্দি, খ্রিস্টান অথবা অন্যান্য সকল ইরাকি জনগণকে নিশ্চিত হতে হবে যে অন্যান্য আঞ্চলিক ক্ষমতা বা দুর্বল কোনো দেশের সদস্যদের চাইতে যে রাষ্ট্রের জন্য তারা লড়ছে, যে রাষ্ট্রের তারা অংশস্বরূপ অথবা যে দেশের অধিকার এবং সমতার জন্য তারা লড়বে, সেখানেই সম্মিলিত এবং সংযুক্ত ইরাকের নাগরিক হিসেবে তারা তাদের স্বার্থকে আরও যথার্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। উপপররাষ্ট্রপতি ব্লিংকেন বলেন, কোনো দেশের সত্যিকার গৌরব তার আকার বা সামরিক শৌর্যে নয়, বরঞ্চ তার মনুষ্য শক্তি দিয়ে যাচাই করা হয়। যেসব দেশ তার স্বাস্থ্যখাত, সমৃদ্ধি, নিরাপত্তা এবং সমাজের নানাবিধ সম্প্রদায়ের জন্য বিনিয়োগ করে, তারাই একবিংশ শতাব্দীতে বিকাশ লাভ করবে, সেটাই হবে তাদের ভবিষ্যৎ। উপপররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, ইরাকি জনগণ আন্তর্জাতিক সহায়তায় তাদের সম্প্রদায় তথা স্বদেশের জন্য সেই ভবিষ্যৎই গড়তে পারবেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন আপনাদের জিজ্ঞাসা, আমাদের জবাব। আজকের মিতালী উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন ডাব্লিউ আনোয়ার, সভাপতি ডিএম ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, গ্রিন রোড, ঢাকা থেকে। আপনার দীর্ঘ চিঠির অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। চিঠির শুরুতেই লিখেছেন, আমি ভয়েস অফ আমেরিকাকে ভালোবাসি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান নিরপেক্ষতার প্রমাণ রেখেছে, যার রেডিও খুলতেই বোঝা যায়। ভয়েস অফ আমেরিকার সাথে অন্যান্য বেতার বা রেডিওর যথেষ্ট পার্থক্য লক্ষ্য করি। প্রথমত, ভয়েস অফ আমেরিকার একটা নিজস্ব স্বকীয়তা, বাস্তবধর্মী বার্তাকে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রোতার কাছে পৌঁছে দেওয়া ভয়েস অফ আমেরিকার একমাত্র উদ্দেশ্য। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, সম্পাদক খুলনা বিভাগীয় ভিওএ ফ্যান ক্লাব, উথুলিবাজার, চুয়াডাঙ্গা থেকে। ভাই আবদুল্লাহ, আপনি ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব খুলনা বিভাগীয় কমিটির তালিকা পাঠিয়েছেন, আর সেই তালিকা থেকেই কিছু নাম পড়ছি। সভাপতি মুনির আহমেদ, ভিওএ ফ্যান ক্লাব খুলনা, সিনিয়র সভাপতি প্রফেসর মোহাম্মদ আশরাফুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, সভাপতি তুষার রায় রনি, কচুয়া, বাগেরহাট, সহসভাপতি হুমায়ুন রেজা, ছিকরগাছা, যশোর, সহসভাপতি আলাউদ্দিন আহমেদ, কুষ্টিয়া, সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, জেলা ভিওএ ফ্যান ক্লাব, চুয়াডাঙ্গা, যুগ্ম সম্পাদক সোহেল রানা হৃদয়, গোস্বামী, দুর্গাপুর, কুষ্টিয়া, সহসম্পাদক ওবায়দুল্লাহ পিন্টু, আমলা, সদরপুর, কুষ্টিয়া, সহসম্পাদক নূর আলম, নাভারন, রেলবাজার, যশোর। আরও অনেকের নাম রয়েছে যা আপাতত পড়তে পারছি না। তবে ভাই, আপনারা যারা ফ্যান ক্লাব করছেন এবং নিয়মিতভাবে আপনাদের সদস্যদের নাম এবং কর্মকাণ্ড পাঠাচ্ছেন, সেখানে কিন্তু একটি জিনিস লক্ষণীয় যে মহিলা সদস্যদের নাম কিন্তু আমরা দেখছি না। আপনাদের কি মহিলা সদস্য নেই? আর যদি না থাকে তাহলে মহিলা সদস্য বাড়ানোর জন্য কিছু উদ্যোগ নিলে মনে হয় ভালো হয়। ভাই আবদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের ফ্যান ক্লাব সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। এরপরের চিঠি ইমেল লিখেছেন ফারুক মোহাম্মদ তালুকদার, গ্রাম ও ডাক শিধলা, শ্যামগঞ্জ, ময়মনসিংহ থেকে। লিখেছেন, অনেক অপেক্ষার পর অনেক দেরিতে হলেও আজ আমার ক্যালেন্ডারটি হাতে পেলাম। ক্যালেন্ডারটি হাতে পেয়ে খুশি হয়েছি ঠিকই, আমার মনটা ভীষণ খারাপও হয়ে গেল যে ক্যালেন্ডারটি দীর্ঘ দিন অনেক চাপে থাকার কারণে পাতাগুলো খুলতে গিয়ে প্রায় প্রতিটি পাতা কিছু কিছু করে নষ্ট হয়ে গেছে। তবুও আমি খুশি যে ভয়েস অফ আমেরিকা আমার মতো শ্রোতাদের মনে রাখে এবং প্রতিবছর ক্যালেন্ডার পাঠায়। ভাই ফারুক আহমেদ তালুকদার, আমরাও কিন্তু খুশি হয়েছি জেনে যে আপনার হাতে ক্যালেন্ডার পৌঁছেছে। শ্রোতবন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর এখন সবশেষে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলরিম শনিবার ঘোষণা করেন যে সিরিয়ায় জাতিগোষ্ঠীগতভাবে বিভাজন রোধ করার লক্ষ্যে তুরস্ক আগামী ছ মাস সে দেশে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি ইস্তাম্বুলে সংবাদদাতাদের বলেন, সেখানে রক্তপাত বন্ধ হতে হবে এবং শিশুসহ নিরপরাধী লোকজনের হত্যাও বন্ধ করতে হবে, আর তাই বিপজ্জনক পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে সেজন্য তুরস্ক সেখানে সক্রিয় ভূমিকা পালন করবে। আফগান কর্মকর্তা এবং বিদ্রোহীদের সূত্রগুলো বলছে, তালিবান বাহিনীর আধভর এবং ভোরবেলা আফগানিস্তানের পূর্ব এবং উত্তরে দুটি জেলার উপর আক্রমণ চালিয়েছে এবং একটি জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। অলিম্পিকে ভালো ফলের পর অ্যাথলিটদের খুঁজে বেড়াচ্ছে নানান সামগ্রী স্পন্সররা, আর এরই ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
ক্রিকেটের নায়কেরা নিজেদের সাফল্যের দৌলতে বিভিন্ন সামগ্রীর স্পন্সরশিপ বাবদ কোটি কোটি টাকা উপার্জন করে চলেছেন। প্রচারের আলোয় যেন কেবলই ক্রিকেট। অন্যান্য খেলাধুলোর মধ্যে 2012 রাইফেল শুটিং এ সোনাজয়ী অভিনব বৃন্দা স্পন্সরশিপ বাবদ বছরে 2 কোটি টাকা আয় করেন। সদ্য অলিম্পিক ব্যাডমিন্টনে রূপজয়ী পিভি সিন্ধু এতদিন পেতেন 40 লক্ষ টাকা মাত্র। আরেক ব্যাডমিন্টন খেলোয়াড়ও 1 কোটি টাকা পান। এবার সিন্ধুর কিংবা কুস্তিতে ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিকের পেছনে নতুন করে দৌড়তে শুরু করেছেন স্পন্সররা। মেডেল না জিতেও দেশের মানুষের হৃদয় জয় করেছেন জিমন্যাস্টিকের দীপা কর্মকার, তিনিও সম্ভবত স্পন্সরশিপ পেতে চলেছেন। অলিম্পিকের সাফল্য আর্থিক সাফল্যেরও স্বর্ণদুয়ার খুলে দিল যেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘাত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয় যে বাইডেন ও পোরোশেঙ্কো টেলিফোনে কথা বলেন এবং পূর্ব ইউক্রেনে সম্প্রতি লড়াই তীব্র হয়ে ওঠার ব্যাপারে তাঁদের গভীর উদ্বেগ প্রকাশ করেন। 2015 সালে সেখানে রুশ ও বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা তীব্র আকার ধারণ করেছে। হোয়াইট হাউস বলছে, বাইডেন তাকে জানান যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে এই মর্মে একটি বার্তা পাঠিয়েছে যে বিশ্ব এদিকে নজর রাখছে এবং পরিস্থিতি শান্ত করার প্রয়োজনতার উপরও জোর দিয়েছে। এতে বলা হয় ভাইস প্রেসিডেন্ট ইউক্রেনকেও সংযম প্রকাশের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নাইজেরিয়া ও সৌদি আরবের সফরের পথে কেনিয়ার প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাসবাদ বিষয়ে আলোচনার জন্য সোমবার কেনিয়ায় পৌঁছচ্ছেন। কেরি প্রথমে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ সুদান এবং সোমালিয়ার চলমান সহিংসতা। তারপর তিনি নাইজেরিয়ার অবনতিশীল অর্থনীতি এবং দুর্নীতির বিষয় নিয়ে যেমন, তেমনি বোকো হারামের সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কেও প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে বৈঠক করবেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন অ্যান্ড্রেড উইলিয়াম। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.